বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন আজ শুক্রবার 11 ডিসেম্বর 26 অগ্রহায়ণ এবং ফার্সি 21 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টসে এবং সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান, দৃষ্টিপাতে রয়েছে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সমর্থন এবং বিপ্লবী আনসারুল্লাহর বিরুদ্ধে নিষেধাজ্ঞা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা।
মার্কিন সরকার সানার বিরুদ্ধে শত্রুতামূলক আচরণের ধারাবাহিকতায় 5 ইয়েমেনি কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
এছাড়া বাংলাদেশের নদী দখল ও দূষণের শাস্তি বৃদ্ধি করে নতুন আইন সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন।
বাংলাদেশে নদী দখল ও দূষণের শাস্তি বৃদ্ধি করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন।
দৃষ্টিপাতের পর থাকবে পাশ্চাত্যের জীবন ব্যবস্থা সম্পর্কে ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনের কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরান মার্কিন উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরের আকাশে B-52 বোমারু বিমান পাঠিয়েছে আমেরিকা। S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইস্যুতে তুরস্কের উপর যে কোনো সময় নিষেধাজ্ঞা দিতে পারে ওয়াশিংটন। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার জন্য বিএনপির পৃষ্ঠপোষকতাকে দায়ী করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং ভারতের পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ইস্যুতে রাজ্যের মুখ্য সচিব ও পুলিশ মহানির্দেশককে তলব, ক্ষুব্ধ তৃণমূল সরকার। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। মার্কিন সামরিক বাহিনী আমেরিকার লুইজিয়ানা ঘাঁটি থেকে দুটি B-52 বোমারু বিমান মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠিয়েছে। এরই মধ্যে বোমারু বিমান দুটি ইউরোপ হয়ে মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে এবং পারস্য উপসাগরের উপর দিয়ে উড়াউড়ি করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যখন আমেরিকার সামরিক উত্তেজনা চলছে, তখন পেন্টাগন এই পদক্ষেপ নিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম গতকাল এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, স্বল্প সময়ের নোটিশে দুটি বিমান বার্কডেইল বিমান ঘাঁটি থেকে উড়ে বিরতিহীনভাবে ইউরোপ হয়ে পারস্য উপসাগরের আকাশে টহল দিয়েছে। এ সময় সৌদি আরব, বাহরাইন ও কাতারের কিছু বিমান মার্কিন বোমারু বিমানের সঙ্গে ওড়ে। মার্কিন বোমারু বিমান দেড় দিন ধরে পারস্য উপসাগরের আকাশে উড়েছে বলে একজন মার্কিন সেনা কর্মকর্তার বরাত দিয়ে NBC নিউজ জানিয়েছে। সেন্টকমের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি বলেন, বুঝতে হবে যে কোনো আগ্রাসনের মুখে সম্ভাব্য প্রতিকূল পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নেই যারা এত দ্রুত বাড়তি সামরিক শক্তি মোতায়েন করার মতো প্রস্তুত আছে। আমরা বুঝিয়ে দিতে চাই, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ঘটনায় তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার কাছাকাছি অবস্থায় রয়েছে আমেরিকা। মার্কিন দুই কর্মকর্তাসহ 4টি সূত্র গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে একথা নিশ্চিত করেছে।
সূত্রগুলো বলছে, যে কোনো দিন তুরস্কের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণা আসতে পারে। আঙ্কারার উপর নিষেধাজ্ঞা দিলে তুরস্কের সাথে ন্যাটো জোটের দূরত্ব আরও বেশি বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। 2017 সালের সেপ্টেম্বর মাসে রাশিয়ার সঙ্গে তুরস্ক $250 কোটি সামরিক চুক্তি করে। এই চুক্তির আওতায় তুরস্ক রাশিয়ার কাছ থেকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কথা নিশ্চিত করে। গত বছরের জুলাই মাসে রাশিয়া তুরস্কের কাছে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কয়েকটি চালান সরবরাহ করে, কিন্তু আমেরিকা শুরু থেকেই তুরস্ককে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিরুদ্ধে সতর্ক করে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কাছে মার্কিন F-35 বিমানের দুর্বলতা প্রকাশ হয়ে পড়ার আশঙ্কা থেকেই মূলত আমেরিকা তুরস্কের ওপরে এই ব্যবস্থা না কেনার জন্য চাপ সৃষ্টি করেছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব থেকে ফিলিস্তিনকে পরিপূর্ণভাবে স্বাধীন করার অঙ্গীকার ব্যক্ত করেছে সংগঠনটি। হামাসের 33তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেয়া এক বিবৃতিতে সংগঠনের নেতা মাহের সালা বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ড পরিপূর্ণভাবে স্বাধীন না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। বিবৃতিতে তিনি ফিলিস্তিনি জনগণের আত্মপরিচয়, মর্যাদা এবং নিজস্ব ভূখণ্ডের কথা উল্লেখ করে বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের কোনো রকমের দখলদারিত্ব গ্রহণযোগ্য হতে পারে না। মাহের সালা আরও বলেন, ফিলিস্তিন ভূখণ্ড স্বাধীন করার জন্য এ পর্যন্ত বহু মানুষ আত্মত্যাগ করেছেন এবং ইহুদিবাদী ইসরায়েল সরকারকে এ বার্তা দেওয়া হয়েছে যে তারা তাদের নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণাধিকারের প্রশ্নে কখনো আপোষ করবে না। তিনি বলেন, 33 বছর আগে আল্লাহ রহমতে আমাদের জনগণ প্রথম ইন্তিফাদায় অংশ নিয়েছিলেন এবং হামাসের জন্ম হয়েছিল। বর্তমান সময়ে ফিলিস্তিনের জনগণ আবার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে সামিল হয়েছে এবং একবিংশ শতাব্দীর প্রথম দিকেই তারা ইসরায়েলের বিরুদ্ধে জেগে উঠেছে। পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল আসলাম বেগ বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণের মনোবল ভাঙার ব্যাপারে নিষেধাজ্ঞাসহ সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর দেশটির শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদেকে হত্যার ঘটনার মধ্য দিয়ে একথা পরিষ্কার হয়েছে যে শত্রুরা ইরানের ইসলামী শাসন ব্যবস্থার বিরোধী। পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডেইলি নেশনে প্রকাশিত এক কলামে জেনারেল আসলাম বেগ একথা বলেছেন। তিনি সুস্পষ্ট করে বলেছেন, বিজ্ঞানী ফাকরিজাদে হত্যার ঘটনা ইরানের পরমাণু ইস্যুকে টার্গেট করে নয়, বরং ইসলামী ব্যবস্থাকে টার্গেট করে। জেনারেল আসলাম বেগ মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে আমেরিকার হস্তক্ষেপকামী নীতিরও বিরোধিতা করেন তার লেখায়। পাকিস্তানের সাবেক সেনাপ্রধান আরও বলেন, মরহুম ইমাম খোমেনি একসময় বলেছিলেন, আমাদের শত্রুরা ইসলামী শাসন ব্যবস্থার ভিত্তির বিরোধী এবং তারা কখনো এই বিরোধিতা বন্ধ করবে না, যা চরম সত্য। জেনারেল বেগ বলেন, ইসলামী শাসন ব্যবস্থার শত্রুরা সাদ্দামকে ইরানে আগ্রাসন চালাতে উৎসাহিত করে তুলেছিল, যা 8 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে শেষ হয়। ইরানি প্রতিরোধ দমন করতে তারা সাদ্দামকে রাসায়নিক অস্ত্র সরবরাহ করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বিএনপির প্রশ্রয় আর পৃষ্ঠপোষকতা পেয়েই সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মতো ক্ষমার অযোগ্য অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভাষায় বলেছেন, বর্তমান সরকারের হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চরমভাবে সংকটাপন্ন। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বিএনপির আশ্রয় প্রশ্রয় আর পৃষ্ঠপোষকতা পেয়েই সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মতো ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, এমনটি মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের উদ্যোগে আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে একথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, জাতির জনকের ভাস্কর্য ভাঙ্গার মতো ক্ষমার অযোগ্য অপরাধ করে কেউ পার পাবে না। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, বর্তমান সরকারের হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এখন চরম সংকটাপন্ন। আজ শুক্রবার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে এক বাণীতে মির্জা ফখরুল এমন মন্তব্য করেন। তিনি বলেন, মাওলানা ভাসানী ছিলেন আফ্রো এশিয়া লাতিন আমেরিকার নির্যাতিত নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। তার কণ্ঠে উচ্চারিত হতো বঞ্চিত মানুষের অধিকার আদায়ের দাবি। তিনি ছিলেন মজলুমের বন্ধু, সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ এবং অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর বিরুদ্ধে এক আপোষহীন যোদ্ধা। ফখরুল বলেন, প্রহসন ও তামাশার নির্বাচন করে গণতন্ত্র বিনাশী উৎপীড়ক শাসক গোষ্ঠী জনমতকে রক্তাক্ত পন্থায় দমন করে রাষ্ট্রীয় ক্ষমতা জবরদখল করে রেখেছে। বিএনপি মহাসচিব বলেন, আমাদের জাতীয় স্বাধীনতার প্রথম তুর্যবাদক মাওলানা ভাসানীর উদ্যম ও সাহসিকতাকে আঁকড়ে ধরে রাখতে পারলেই গণতন্ত্র বিরোধী ফেসিবাদী ও আগ্রাসী শক্তিকে আমরা রুখতে সক্ষম হব ইনশাল্লাহ।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশে আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৩ এবং নারী ৬ জন। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ফলে এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৯৮৬ জনে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৩০ একজন, ৪০ চারজন, ৫০ ২জন এবং ৬০ ১১জন। বিভাগওয়ারি পরিসংখ্যান অনুসারে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে ৪ জন, রাজশাহীতে ১জন, বরিশালে ১জন এবং রংপুরে ১জন রয়েছেন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৮৮৪জন। এই নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪,৮৭,৮৪৯ জনে। ভারতের পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাজ্যের মুখ্য সচিব ও পুলিশের মহানির্দেশককে তলবে ক্ষমতাসীন তৃণমূল সরকার ক্ষুব্ধ হয়েছে। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের মহানির্দেশককে ডেকে পাঠানোয় রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সরকার ক্ষুব্ধ হয়েছে। আজ শুক্রবার পশ্চিমবঙ্গে তৃণমূল এমপি ও সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্য তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, কেন্দ্রীয় সরকারের নয়।
কেন্দ্রীয় সরকার আপনাদের জবাব দিতে হবে, কোন আইনে কিসের জন্য আপনারা এইভাবে যে এই দুজনকে ডেকে পাঠালেন এবং আজকে যে কাজগুলো করছেন, যে যেভাবে চিঠি দিচ্ছে সেটা ফেডারেল স্ট্রাকচারের বিরুদ্ধে, কোঅপারেটিভ ফেডারেলিজমের বিরুদ্ধে সমস্ত নিয়ম বহির্ভূত কাজ আজ কেন্দ্রীয় সরকার করছে।
তিনি এ সম্পর্কে আরো বলেন,
জেপি নাড্ডা এখানে এসে বিভিন্ন ক্রিমিনাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই ক্রিমিনালদের খবর আমি বলে দিলাম। সেই জন্য
গতকাল বৃহস্পতিবার বিজেপি সভাপতি জেপি নাড্ডা পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারে দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় তার কনভয়ে থাকা গাড়িতে ইট পাথর নিক্ষেপ করে অজ্ঞাত মানুষজন। আচমকা ওই আক্রমণের ফলে কিছু গাড়ির কাচ ভেঙে যায় এবং কনভয়ে থাকা কয়েকজন বিজেপি নেতা আহত হন। ওই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে বিজেপির শীর্ষ নেতারা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা ইস্যুতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
বলছিলেন আমাদের প্রতিনিধি, ভারতে নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলমান কৃষক আন্দোলনের পেছনে চীন ও পাকিস্তানের হাত রয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী রাও সাহেব দানভে মন্তব্য করেছেন। মহারাষ্ট্রের জালনা জেলায় তিনি বলেন, দিল্লিতে যে আন্দোলন চলছে তাতে কৃষকদের কোনো স্বার্থ নেই, এর পেছনে চীন ও পাকিস্তানের হাত রয়েছে। তিনি বলেন, প্রথমে দেশের মুসলিমদের উত্তেজিত করার চেষ্টা হয়েছিল, তাদের বলা হয়েছিল এনআরসি আসছে, ৬ মাসের মধ্যে তাদের দেশ ছেড়ে চলে যেতে হবে, কিন্তু একজন মুসলিমেরও কি দেশ ছাড়তে হয়েছে? ওই প্রচেষ্টা সফল হয়নি এবং এখন কৃষকদের বলা হচ্ছে যে তাদের ক্ষতির মুখে পড়তে হবে, এটি অন্যান্য দেশের ষড়যন্ত্র। কিছুদিন আগে হরিয়ানার কৃষিমন্ত্রী ও বিজেপি নেতা জেপি দালালও কৃষক আন্দোলনে পাকিস্তান ও চীনের উস্কানি রয়েছে বলে মন্তব্য করেছিলেন। এবার কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা রাই সাহেব দানভেও কৃষক আন্দোলনের পেছনে চীন ও পাকিস্তানের হাত রয়েছে বলে মন্তব্য করায় বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ওই মন্ত্রী। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোট যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, ওই যুদ্ধে আমেরিকার সমর্থন ছিল, এখনও আমেরিকা যুদ্ধ জিয়ে রেখে সৌদি সরকারের কাছে অস্ত্র বিক্রির সুযোগ নিতে চায়। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
মার্কিন সরকার সানার বিরুদ্ধে শত্রুতামূলক আচরণের ধারাবাহিকতায় 5 ইয়েমেনি কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আর মাত্র 3 মাস পর ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের যুদ্ধের 6 বছর পূর্ণ হবে। এই যুদ্ধের কুশীলব বিভিন্ন। একদিকে সৌদি নেতৃত্বাধীন জোট এবং এই জোটের সদস্যরা ক্ষমতাচ্যুত মনসুর হাদি সরকার এবং তাদের ভাড়াটে বাহিনী, সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এবং তাদের সাথে যুক্ত মিলিশিয়া, অপরদিকে রয়েছে ইয়েমেনের সেনাবাহিনী এবং ইয়েমেনের জনপ্রিয় কমিটি। এই পক্ষগুলো প্রকাশ্যে ইয়েমেন যুদ্ধে জড়িত। আবার এমন কিছু অভিনেতাও আছে যারা সরাসরি যুদ্ধে জড়িত না হলেও এই যুদ্ধে তাদের উপস্থিতি সুস্পষ্ট। এই ধরনের অভিনেতাদের অন্যতম হল মার্কিন যুক্তরাষ্ট্র। ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ভূমিকা ছিল এই যুদ্ধ শুরু করার ব্যাপারে সৌদি সরকারকে সবুজ সংকেত দেওয়া। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় সৌদি আরবের সমালোচনা করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল বলেছেন, রিয়াদ ঘোষণা করেছিল যুদ্ধ দ্রুতই শেষ হবে, বেশি সময় লাগবে না। তার এই বিবৃতি থেকে স্পষ্ট হয়ে যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মতিতেই ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছিল। এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি ভূমিকা হল সৌদি নেতৃত্বাধীন জোটকে অস্ত্র শস্ত্র সহ সার্বিক লজিস্টিক সহায়তা দেওয়া। এক্ষেত্রে স্বয়ং মার্কিন প্রতিরক্ষা বিভাগও স্বীকার করেছে যে তারা ইয়েমেনে সেনা মোতায়েন করেছে সৌদি সীমান্তের সুরক্ষার জন্য এবং এই জোটকে লজিস্টিক ও গোয়েন্দা কার্যক্রমে সহায়তা দেওয়ার জন্য। নিউ ইয়র্ক টাইমস সৌদি ইয়েমেনি সীমান্তে মার্কিন সামরিক কমান্ডোদের উপস্থিতির খবর দিয়ে জানিয়েছে, সামরিক কমান্ডোরা ইয়েমেনের হুতি বাহিনীর ক্ষেপণাস্ত্রের ঘাঁটিগুলো শনাক্ত করে সেগুলোকে ধ্বংস করার কাজে সহায়তা করছে। এইসব ক্ষেপণাস্ত্র দিয়েই হুতিরা রিয়াদ সহ সৌদি আরবের বিভিন্ন শহরে হামলা করত। যুক্তরাষ্ট্রের আরেকটি ভূমিকা হলো আন্তর্জাতিক ক্ষেত্রে সৌদি জোটকে সমর্থন দেওয়া। সৌদি আরব এবং তার মিত্ররা ইয়েমেনে মানবিক বিপর্যয় ঘটিয়েছে, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় গত 6 বছর ধরে, বিশেষ করে নিরাপত্তা কাউন্সিলে, সৌদি সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বৈশ্বিক চাপ থেকে সৌদি আরবের বেঁচে থাকার মূল কারণ হলো মার্কিন সরকারের ব্যাপক সমর্থন। তারই ধারাবাহিকতায় মার্কিন ট্রেজারি বিভাগ এবার মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত থাকার অভিযোগ তুলে 5 ইয়েমেনি পদস্থ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্য হল ইয়েমেনের জাতীয় মুক্তি সরকারকে বৈধতা না দেওয়া। আসলে নিষেধাজ্ঞার সাহায্যে ওয়াশিংটন ইয়েমেনের রাজনীতিকে প্রভাবিত করে সৌদি জোটের পাশাপাশি ক্ষমতাচ্যুত মনসুর হাদি সরকারকেও সহায়তা করতে চায়। মার্কিন সরকারের আরেকটি টার্গেট হল ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের যুদ্ধ অব্যাহত রেখে সৌদি আরবের কাছে আরও বেশি অস্ত্র বিক্রি করা। সুতরাং ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণগুলো পর্যালোচনা করলে সহজেই বোঝা যাবে যে ইয়েমেনে যুদ্ধ চাপানোর পেছনে আমেরিকাই দায়ী।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে নদী দখল ও দূষণের শাস্তি বৃদ্ধি করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন। ইতিমধ্যে জাতীয় নদী রক্ষা কমিশন আইন 2020-এর খসড়া তৈরি করা হয়েছে। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে নদী দখল ও দূষণের শাস্তি বৃদ্ধি করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন। ইতিমধ্যেই জাতীয় নদী রক্ষা কমিশন আইন 2020-এর খসড়া তৈরি করেছে কমিশন। আইনের খসড়ায় নদীর দখল ও দূষণের জন্য সর্বোচ্চ শাস্তি 10 বছরের কারাদণ্ড বা 5 কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। 2013 সালে নদী রক্ষা কমিশন আইনে এই ধরনের অপরাধের জন্য কোনো শাস্তি নির্ধারিত ছিল না। খসড়া আইনে নদী সংক্রান্ত অপরাধের বিচারের জন্য নদী রক্ষা কোর্ট গঠনেরও বিধান রাখা হয়েছে। সংশ্লিষ্টদের মতামত নেবার পর চলতি মাসের মধ্যে খসড়া আইনটি মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে বলে জানিয়েছেন নদী রক্ষা কমিশনের কর্মকর্তারা। এ প্রসঙ্গে পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান রেডিও তেহরানকে জানান,
নদী কমিশন গঠন করার জন্য প্রথম আমরা এই দাবি তুলছিলাম 2008 সালে, সারা দেশে এটা নিয়ে মুভমেন্ট করছি যাতে এক নদী কমিশন করে, সেইটার দাবির প্রেক্ষিতে মজিদ মোর্শেদ সাহেব একটা হাইকোর্টে প্রেরিত করছেন। তখন কিন্তু এই নদী কমিশনের বর্তমান যে চেয়ারম্যান তুলনামূলকভাবে অনেক বেশি কাজ করছে, কিন্তু আইনগত এক্তিয়ারটা কিন্তু খুবই সীমিত রয়ে গেছিল। এখন এই যে নদী কমিশনের যে এক্তিয়ার বৃদ্ধি করা, তো এই জায়গাটা যখন তাকে ক্ষমতা দেওয়া হবে যে একটা সুপারিশ করলে তার পণ্যসংস্থা গুলো মানতে বাধ্য থাকবে, তখন কিন্তু একটা
সংশোধন আকারে নতুন করে করার জন্য প্রস্তাব করা হয়েছে। আমি মনে করি যে নদী কমিশনের যে নতুন সংশোধনী আইন, যার মাধ্যমে নদী কমিশনকে ক্ষমতায়ন করার সুযোগ সৃষ্টি হবে এবং এটি যদি করা হয় তাহলে নদী রক্ষার জন্য অনেক কার্যকরী ভূমিকা পালন করা সম্ভব হবে।
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার গণমাধ্যমকে জানিয়েছেন, ইতিমধ্যেই আদালত 2টি আদেশ দিয়েছেন। তারা কমিশনকে নদীর অভিভাবক নির্ধারণ করে দিয়েছেন। নদী রক্ষা ও উন্নয়নে কমিশন সব কাজ করতে বাধ্য বলেও আদালত আদেশ দিয়েছেন। তিনি বলেন, নতুন আইনে নদী রক্ষা কোর্ট করার বিধান প্রস্তাব করা হয়েছে, তবে প্রচলিত আদালতেও বিচার চলবে, মোবাইল কোর্টও থাকবে, এর ফলে মামলা নিষ্পত্তিতে গতি আসবে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে পাশ্চাত্যের জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনা।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা,
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোহেল আহমেদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত আসরে আমরা বলেছি নারীরা আগে পরিবার ব্যবস্থাপনায় যে ভূমিকা রাখত, এখন আর সে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না। অতীতে পরিবার ব্যবস্থায় নারীরা সন্তান লালন পালন এবং পরিবারের সব সদস্যের জন্য একটি নিরাপদ ও শান্তিময় পরিবেশ নিশ্চিত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করত, কিন্তু এখন তারাও পুরুষদের মতো অর্থ উপার্জনের পেছনে সময় দেয়, সন্তানদের দেখাশোনা সঠিকভাবে করতে পারেন না। ঘরের বাইরে কাজ শেষে পুরুষের মতো একজন নারীও ক্লান্ত শ্রান্ত হয়ে ঘরে ফেরেন, এর ফলে স্বামী ও সন্তানদের মমতা ও ভালোবাসার চাহিদা পরিপূর্ণভাবে পূরণ করা তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এসব কারণে পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব ও অসন্তোষ লেগেই থাকে, শান্তির সোনালি নীড় অশান্তির উৎস হয়ে ওঠে। আজও আমরা এসব বিষয়ে আরো আলোচনা করব, আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই রয়েছেন।
পাশ্চাত্য সমাজে ফেমিনিজম বা নারীবাদের প্রভাব
এবং এর ব্যাপক প্রচার পারিবারিক সহিংসতার আর একটি বড় কারণ বলে অনেকেই মনে করেন। নারীবাদীদের দৃষ্টিতে পারিবারিক ব্যবস্থায় অভিভাবক হিসেবে পুরুষের যে কর্তৃত্ব বা অবস্থান তা পুরোপুরি ভেঙে দিতে হবে। তাদের মতে ঘরোয়া বা পারিবারিক সহিংসতা নিয়ন্ত্রণের সবচেয়ে বড় উপায় হল অভিভাবক হিসেবে পুরুষের যে কর্তৃত্ব বা অবস্থান তা প্রত্যাখ্যান করা। এর পাশাপাশি সহনশীলতার মনোভাব গড়ে তুলতে হবে এবং ব্যক্তি স্বাতন্ত্র্যের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। ফেমিনিজম বা নারীবাদের পক্ষের লোকজন সবসময় এমন এক কাঙ্ক্ষিত পরিবারের চিত্র উপস্থাপন করেন যার সদস্যরা তাদের ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভরশীল এবং কারো নেতৃত্ব বা অভিভাবকত্বের অস্তিত্ব সেখানে নেই। অ্যান্ড্রে মিশেল নামের পরিবার বিশেষজ্ঞ ইউরোপে পরিবার ব্যবস্থার যে চিত্র তুলে ধরেছেন তাতে এ বিষয়টি স্পষ্ট হয়েছে যে ব্যক্তি স্বাতন্ত্র্য এবং আনন্দ ফুর্তি এখন সব কিছুর উপর কর্তৃত্ব করছে। ইউরোপীয়রা এখন চায় না তাদের ব্যক্তিগত জীবন বা পারিবারিক নৈতিকতা সংক্রান্ত কোনো আইন প্রণীত হোক। এ কারণে ফেমিনিজমও পাশ্চাত্যে পারিবারিক সহিংসতার একটি বড় কারণ।
এক্ষেত্রে তারা পরবর্তী প্রজন্মের নীতি নৈতিকতা বিকশিত করা সংক্রান্ত বিষয়গুলোকে একেবারে উপেক্ষা করছে। ঐক্য, সংহতি, পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, ধৈর্য, সহনশীলতা এবং মানসিক প্রশান্তির মতো বিষয়গুলো যে একটি পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা যেন তারা ভুলেই যাচ্ছে। বর্তমান প্রজন্মই যে পৃথিবীতে মানুষের শেষ প্রজন্ম নয় তা উপলব্ধি করতেও যেন তারা ব্যর্থ। পরবর্তী প্রজন্মের কাছে নীতি নৈতিকতার শিক্ষা পৌঁছে দেওয়ার কোনো দায় দায়িত্বই যেন তাদের নেই। পরিবারগুলোতে নতুন প্রজন্মকে ব্যক্তি স্বাতন্ত্র্য ও ভোগবাদের শিক্ষা দেয়া হচ্ছে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে এই শিক্ষা পদ্ধতির বড় বিপদ হচ্ছে এ ধরনের শিক্ষায় শিক্ষিতরা কেবল তাদের নিজেদের সুখের কথাই ভাবেন, এর চর্চা করেন। এর সর্বনিম্ন প্রভাব হচ্ছে নারীদের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা বৃদ্ধি, কারণ তাদের মধ্যে কেউই সমষ্টিগত কল্যাণের কথা ভাবতে পারেন না, কেবল নিজের স্বার্থ বা কল্যাণই সবকিছুর কেন্দ্রবিন্দু হিসেবে গণ্য হয়। এর ফলে প্রয়োজনের সময় বা বিপদ আপদে আনন্দ ফুর্তির ক্ষেত্রে ব্যাঘাত ঘটার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য তাদের কোনো প্রস্তুতি থাকছে না।
পশ্চিমা পরিবারগুলোতে পারিবারিক সহিংসতা বৃদ্ধির জন্য আরেকটি কারণ হল কেবল আইনের মাধ্যমে পারিবারিক সমস্যা সমাধানের চেষ্টা। সাধারণভাবে মনে হতে পারে আইনের শাসনের কারণে পাশ্চাত্যের মহিলাদের বিরুদ্ধে সহিংসতার ঝুঁকি কমেছে, কিন্তু পাশ্চাত্যের সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণামূলক প্রতিবেদন ও পরিসংখ্যানের দিকে দৃষ্টি দিলে বোঝা যায় যে বাস্তবতা ঠিক এর উল্টো। সেখানকার নারীরা ঘরের পাশাপাশি কর্মক্ষেত্র সহিংসতার শিকার, যৌন হয়রানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো সেখানে ক্রমেই বেড়ে চলেছে। মহিলাদের পক্ষে পাশ হওয়া আইনগুলোর অকার্যকারিতা থেকে প্রমাণিত হয় এই আইনগুলো পরোক্ষভাবে লক্ষ্য উদ্দেশ্যের বিপরীত ফল দিচ্ছে। পরিস্থিতির গভীরে গেলে দেখা যাবে নারীদের সুরক্ষার জন্য যেসব আইন করা হয়েছে তা সহিংসতা বৃদ্ধির অদৃশ্যমান ভিত্তি হিসেবে কাজ করছে যা সাধারণ দৃষ্টিতে ধরা পড়ে না।
পাশ্চাত্যের পরিবার ব্যবস্থায় নৈতিক মূল্যবোধের স্থানে আইনকে বসানো হয়েছে, কিন্তু পরিবার ব্যক্তিগত সীমানার আওতাভুক্ত এবং সেখানে সব বিষয়ে গোপন রাখা সম্ভব। এ কারণে পারিবারিক সহিংসতার নানা দিক এবং খুঁটিনাটি বিষয় প্রমাণ করা অত্যন্ত কঠিন। এর ফলে এ ধরনের আইন থাকা সত্ত্বেও পারিবারিক সহিংসতা কমছে না। কিছুদিন আগেও ইতালির সরকার সহিংসতা নিয়ন্ত্রণে নয়া আইন অনুমোদন করেছে। এতে পারিবারিক সহিংসতার শাস্তি কঠোরতর করা হয়েছে। সহিংসতার মোকাবেলায় নারী অধিকার নামক সংস্থার গবেষক মার্চেলা পিরোনা বলেছেন, দুঃখজনকভাবে ইতালিতে নারী হত্যা এবং নারীদের বিরুদ্ধে সহিংসতা ক্রমেই বাড়ছে। 2000 সাল থেকে এ পর্যন্ত স্বামী বা জীবন সঙ্গীর মাধ্যমে হত্যার শিকার হয়েছে 3100 বেশি নারী। নয়া আইন এ ধরনের সহিংসতা কমাতে ভূমিকা রাখতে পারবে বলে তিনি আশাবাদী। আইন প্রণেতারা এক্ষেত্রে যে বিষয়টিকে গুরুত্ব দেননি তা হল পরিবার হচ্ছে প্রেম ভালোবাসা ও দয়া মায়ার লালন কেন্দ্র। কেবল আইন দিয়ে এক্ষেত্রের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সম্ভব নয়।
পরিবার হচ্ছে স্বামী স্ত্রী তথা অন্য সদস্যদের প্রশান্তি ও আনন্দের উৎসস্থল। এখানে পরস্পরের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন খুবই গুরুত্বপূর্ণ। নীতি নৈতিকতা পারিবারিক সম্পর্ককে দৃঢ় ও শক্তিশালী করে। এখানে নিজেদের মধ্যকার প্রতিশ্রুতি পালন ও সম্মান প্রদর্শন আইনের চেয়ে অনেক বেশি কার্যকরী পন্থা। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা, দয়া মায়া এবং সম্মান বিশ্বাস না থাকলে যে কোনো ঘটনাই ঘটতে পারে যা নিরাপত্তা বাহিনীর পক্ষে কোনোভাবেই জানা সম্ভব নয়। এ কারণে যতদিন পর্যন্ত নীতি নৈতিকতার ভিত্তিতে পারিবারিক সংস্কৃতি গড়ে তোলা না হবে ততদিন পর্যন্ত এ সংক্রান্ত সমস্যার স্থিতিশীল সমাধান সম্ভব নয়। শুধু আইন প্রণয়ন করে এ ধরনের সমস্যার সমাধান সম্ভব নয়। নীতি নৈতিকতা এবং মানবীয় গুণাবলী এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শ্রোতাবন্ধুরা, পাশ্চাত্যের জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে দৈনন্দিন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, আজ 11 ডিসেম্বর শুক্রবার, প্রাথমিক আয়োজন পত্রপত্রিকার পাতা বিশ্লেষণ অনুষ্ঠান কথাবার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। প্রথমে বাংলাদেশ। আজকের সবগুলো দৈনিকে পদ্মা সেতু নির্মাণ ও বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে সৃষ্ট বিতর্ক গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। এ সংক্রান্ত খবরে দৈনিক প্রথম আলোর শিরোনাম হচ্ছে হার্ডিংস থেকে পদ্মা সেতু। দৈনিকটির অপর শিরোনাম, পদ্মা সেতুর টোল কত হবে, এখন ফেরিতে খরচ কত। কুষ্টিয়ায় জাল করোনা সনদ বিক্রি, দুইজনের কারাদণ্ড, দৈনিক যুগান্তর। রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক গোষ্ঠীর নীতি ব্যর্থ, টম অ্যান্ড্রোজ, দৈনিক নয়া দিগন্ত। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার জন্য বিএনপির পৃষ্ঠপোষকতা দায়ী, ওবায়দুল কাদের, দৈনিক ইত্তেফাক। বিশেষজ্ঞদের বার্তায় সুরাপাইরা হতাশ, কোভিড ভ্যাকসিন নিলে মদ খাওয়া যাবে না, দৈনিক মানবজমিন। প্রধানমন্ত্রী বললেন পদ্মা সেতু সম্পূর্ণ নিজের টাকায়, এ খবর দিয়েছে দৈনিক কালের কণ্ঠ। কলকাতার দৈনিকগুলোর কিছু শিরোনাম, ভেন্টিলেটর থেকে বুদ্ধদেবকে বার করার চেষ্টা শুরু করলেন চিকিৎসকরা, দৈনিক আনন্দবাজার। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চান, নাড্ডার কনভয়ে হামলায় মমতার নাটক, কটাক্ষের পাল্টা ধনকড়ের। চলতি বছরেই বঙ্গ সফরে আসছেন অমিত শাহ, দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। পদ্মা সেতুর টোল কত হবে, এখন ফেরিতে খরচ কত শীর্ষক খবরে দৈনিক প্রথম আলো লিখেছে পদ্মা সেতু নির্মাণে যে টাকা ব্যয় হবে তা টোল বা গাড়ি পারাপারে নির্দিষ্ট পরিমাণ টাকা আদায়ের মাধ্যমে উঠাবে সরকার। সেতু বিভাগ টোলের একটি প্রাথমিক হার নির্ধারণ করেছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র জানায়, বিদেশি অর্থায়নে সেতু নির্মাণ করা হলে কত টাকা টোল ধার্য করা উচিত সে বিষয়ে দাতাদের শর্ত বা পরামর্শ থাকে, কিন্তু দেশীয় অর্থায়নে নির্মিত সেতুর ক্ষেত্রে এরকম কোনো নীতিমালা নেই। সাধারণত সেতু হওয়ার আগে ফেরিতে যে হারে টোল নেওয়া হয় সেতুতেও সেই হারে টোল নির্ধারণ করে থাকে সড়ক ও জনপথ অধিদপ্তর। সেতু বিভাগ পদ্মা সেতু চালুর পর 15 বছরের জন্য একটি টোল হারের তালিকা তৈরি করে গত বছর। তালিকা অনুসারে বাসের ক্ষেত্রে টোলের হার হতে পারে 2370 টাকা। প্রতি 15 বছর পরপর টোলের হার 10% করে বাড়ানো হবে বলে উল্লেখ করা হয়েছে সেতু বিভাগের প্রস্তাবে। মাওয়া ফেরিঘাটের টোল আদায় কেন্দ্র থেকে জানা যায়, বর্তমানে পদ্মা পাড়ি দিতে ফেরিতে দিনের বেলা একটি বাসকে 1400 টাকা টোল দিতে হয়। কুষ্টিয়ায় জাল করোনা সনদ বিক্রি, দুইজনের কারাদণ্ড শীর্ষক খবরে দৈনিক যুগান্তর লিখেছে, করোনা ভাইরাস নেগেটিভের জাল সনদ বিক্রির অভিযোগে কুষ্টিয়ার ভেড়ামারায় দুজনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন জাল সনদ প্রস্তুতকারী মোহাম্মদ সোহেল রানা ও ক্রেতা মওদুদ রহমান। শুক্রবার সকালে উপজেলার ডাকবাংলো মার্কেটের সনি কম্পিউটারে অভিযান চালিয়ে তাদের 1 মাসের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল মারুফ। ইউএনও বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্পে চাকরির জন্য এই সার্টিফিকেট তৈরি করা হয়েছিল, পরে কেন্দ্রীয় এমআইএস সফটওয়্যারে এটি জাল প্রমাণিত হয়। রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক গোষ্ঠীর নীতি ব্যর্থ, টম অ্যান্ড্রুজ শীর্ষক খবরে দৈনিক নয়া দিগন্ত লিখেছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই স্বীকার করতে হবে যে 3 বছর পরে রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে তাদের নীতি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ। বৃহস্পতিবার তিনি বলেন, এটি ব্যর্থ হয়েছে কারণ রোহিঙ্গাদের তাদের নিজ ভূমি রাখাইন রাজ্যে নিরাপদ টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরির অর্থবহ পদক্ষেপ নিতে মিয়ানমার অনিচ্ছুক রয়ে গেছে এবং বাংলাদেশকে তাদের মানবিক মিশন চালিয়ে যেতে পর্যাপ্ত পরিমাণে উপকরণ দিতে না পারায় এটি ব্যর্থ হয়েছে বলে তিনি জানান। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার জন্য বিএনপির পৃষ্ঠপোষকতা দায়ী ওবায়দুল কাদের শীর্ষক খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মতো অপরাধের জন্য বিএনপির প্রশ্রয় আর পৃষ্ঠপোষকতা দায়ী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, বিএনপির আশকারা প্রশ্রয় আর পৃষ্ঠপোষকতা পেয়ে সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মতো ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। বিশেষজ্ঞদের বার্তায় সুরাপাইরা হতাশ, কোভিড ভ্যাকসিন নিলে মদ খাওয়া যাবে না শীর্ষক খবরে দৈনিক মানবজমিন লিখেছে, কোভিড ভ্যাকসিন নিলে মদ্যপানে নিষেধাজ্ঞা জারি হচ্ছে। বিশেষজ্ঞদের এই বার্তায় সুরা রসিকদের মুখ ভার, এত প্রায় লকডাউনের অবস্থা, এক একটি ভ্যাকসিনের ক্ষেত্রে অবশ্য এক এক রকম নিষেধাজ্ঞা। ভারত বায়োটেকের ভ্যাকসিন নিলে 94 দিন অ্যালকোহল ছোঁয়া যাবে না, রাশিয়ার স্পুতনিক 5 ভ্যাকসিন নিলে 60 দিন মদ বিবর্জিতভাবে থাকতে হবে, মডার্নার ভ্যাকসিন নিলে 42 দিন মদ খাওয়া চলবে না। ভ্যাকসিন প্রস্তুতকারক বিজ্ঞানীরা জানাচ্ছেন, অ্যালকোহল নিলেই ভ্যাকসিন কাজ করা বন্ধ করে দেবে। একদিকে কালান্তক করোনা, অন্যদিকে মোহময়ী সুরার হাতছানি, এক্ষেত্রে অবশ্য ভ্যাকসিনের জেতার সম্ভাবনাই বেশি। এবারে কলকাতার দৈনিকের কিছু খবরের বিস্তারিত। ভেন্টিলেটর থেকে বুদ্ধদেবকে বার করার চেষ্টা শুরু করলেন চিকিৎসকরা, শীর্ষক খবরে দৈনিক আনন্দবাজার লিখেছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল, এখনও তিনি ভেন্টিলেটরেই রয়েছেন, তবে তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে না। তাকে ভেন্টিলেটর থেকে বার করে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। শুক্রবার সকালে মেডিকেল বুলেটিনে চিকিৎসকরা বলেছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব। মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চান নাড্ডার কনভয়ে হামলায় মমতার নাটক কটাক্ষের পাল্টা ধনকড়ের শীর্ষক খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, বৃহস্পতিবার জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনাকে প্রচার না পেয়ে নাটক বলে তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সেই মন্তব্য প্রত্যাহারের দাবি তুলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন রাজভবনে সাংবাদিক সম্মেলনে করে তার বক্তব্য, এমন মন্তব্যে আমি লজ্জিত, গণতন্ত্র ভুলুণ্ঠিত হল। চলতি বছরেই বঙ্গ সফরে আসছেন অমিত শাহ, শীর্ষ খবরে দৈনিক আজকাল লিখেছে, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার পর এ মাসেই ফের বাংলায় পা রাখতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী 19 ও 20 তারিখ দুদিন তার রাজ্য সফরের সম্ভাবনা, ওই দুদিন তিনি উত্তরবঙ্গ সফর করতে পারেন বলে খবর। তবে শোনা যাচ্ছে এবার তার নজর উত্তরবঙ্গে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তা অনুষ্ঠানে সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনেন, প্রান্তিক আয়োজনে এখন রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন। শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি কাজী আব্দুর রশিদ। আশা করছি মহামারী করোনার মধ্যেও আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের সাক্ষাৎকারের বিষয়, করোনাকালে বাংলাদেশে শিক্ষা খাতে প্রভাব। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাষ্যকার ডক্টর আবুল কাশেম ফজলুল হক। জনাব অধ্যাপক ডক্টর আবুল কাশেম ফজলুল হক, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক ডক্টর আবুল কাশেম ফজলুল হক, আপনি জানেন মহামারী করোনায় গোটা বিশ্ব জুড়ে ব্যাপক প্রভাব পড়েছে বিভিন্ন খাতে, শিক্ষা, ব্যবসা, বাণিজ্য, কলকারখানা, সামাজিক জীবন সব খাতেই প্রভাব পড়েছে। যদিও সম্প্রতি বা জানা গেছে যে গ্রেট ব্রিটেন সহ রাশিয়া, চীন, কয়েকটি দেশে এবং আমেরিকাতে করোনার টিকা আবিষ্কার হয়েছে, কোনো কোনো জায়গায় প্রয়োগ শুরু হয়েছে, কিন্তু তৃতীয় বিশ্বের দেশ বিশেষ করে বাংলাদেশের মতো দেশে এই করোনার টিকা কবে আসবে সেটা অজানা বিষয় এখনো। তো এই পরিস্থিতিতে করোনায় বাংলাদেশের যেসব খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার প্রধান হচ্ছে শিক্ষা খাত। তো একজন শিক্ষাবিদ হিসেবে এই ক্ষতি কিভাবে পুষিয়ে নেওয়া সম্ভব বলে আপনি মনে করেন?
করোনা ভাইরাস বাংলাদেশে দেখা গত মার্চ মাস থেকে আসছে, প্রথম থেকেই সবার মনে ধারণা ছিল যে হয়তো 2 মাসের মধ্যে কোন প্রতিকার হবে এবং করোনা ভাইরাসের প্রকোপ থেকে আমরা মুক্ত হবো, কিন্তু সেটা না হইতে হইতে মাসের পর মাস পার হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের সরকার পরিচালনা করছে এই অবস্থায় কিভাবে মানুষ চলবে এবং করোনায় আক্রান্ত না হয়ে থাকবে। তাতে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে, একেবারে প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে সব বিশ্ববিদ্যালয়, কলেজ সব, এবং এটাতে ছাত্রদের অনেক ক্ষতি হয়ে গেছে। তাদের গড়ে ওঠা, তাদের বেড়ে ওঠা স্বাভাবিক হয়নি। এইচএসসি পরীক্ষা না নিয়েই ওই ছাত্রদের সার্টিফিকেট দিয়ে দেবে যে তারা পাশ করেছে অথবা করেনি। এইগুলো হলো অবস্থার চাপের মধ্যে বাধ্য হয়ে সরকার এসব সিদ্ধান্ত নিয়েছে। যদি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে যায় তাহলে এই ক্ষতি পুষিয়ে দিতে পারবে, একটা সেশন বাদ গেল পরবর্তী সেশন গুলোতে ক্ষতি পুষিয়ে দিতে পারবে, কিন্তু কবে খোলা হবে এখন সেটাই আমাদের সামনে প্রশ্ন।
জি ডক্টর আবুল কাশেম ফজল হক, আপনি বলছিলেন যে করোনা কালেও এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের উঠিয়ে দেয়া হয়েছে ক্লাসে, এক ধরনের মূল্যায়ন করা হয়েছে। তো যে পদ্ধতিতে মূল্যায়ন করা হয়েছে সেটা কতটা সঠিক মূল্যায়ন বলে আপনি মনে করেন?
আমার মূল্যায়ন হলো বাংলাদেশের ছাত্রদেরকে জানানোর আগে না করে জ্ঞান করেছে, কোন একটা বিষয় ভালোভাবে জানবার সুযোগ ছিল না। তাতে ক্ষতি হয়ে আসছিল, এখন করোনা উপলক্ষে যখন বন্ধ হয়ে গেল তখন আরো বেশি ক্ষতি, যে এর মধ্যে তো কিছু লেখাপড়া হতো কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার ক্ষতি কি হচ্ছে না, সব দেশে সরকারই নির্ধারণ করছে কিভাবে চলতে হবে, কিভাবে কলকারখানা চলবে, অফিস চলবে, শিক্ষা প্রতিষ্ঠান চলবে, এবং যারা আর্থিক দিক থেকে খুব অসচ্ছল তাদেরকে কিছু আর্থিক সেবাও এবং অন্যান্য কিছু সরকার দিয়ে আসছে। কিন্তু করোনা যদি এর মধ্যে নিয়ন্ত্রণে না আসে তাহলে মুশকিল। একটা জিনিস দেখা যাচ্ছে যে যুক্তরাজ্যে আরো কোনো কোনো জায়গায় টিকা দিচ্ছে মানুষ, এবং টিকার যারা নিচ্ছে তারা মোটামুটি করোনায় আক্রান্ত হবে না, এই একটা অবস্থায় আছে। বাংলাদেশের সেরকম কিছু আসবে আগামী 3 মাসের মধ্যে একটু উন্নত হয় অর্থাৎ করোনা নিয়ন্ত্রণে আসে, তাহলে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে দিতে পারবে। তারা খুব গরিব মানুষ, তাদের ক্ষতি প্রসারণ কঠিন, কিন্তু অন্যেরা মোটামুটি পুষিয়ে দিতে পারবে। আর শিক্ষার যে ক্ষতি এটাও মানে পুষিয়ে দিতে পারবে যদি নর্মাল হয়। আমরা
অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, করোনাকালে হাট, বাজার, মার্কেট, অফিস, আদালত সবই প্রায় খোলা, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, এটা কতটা যৌক্তিক, আপনি কি বলবেন?
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা নিয়ে অনেক চিন্তা ভাবনা হয়েছে, পত্রিকায় কিছু লেখালেখিও হয়েছে, কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার শিক্ষা প্রতিষ্ঠান ছুটে যাওয়া হোক এটা খুব কষ্ট করে কেউ বলছে না। অবস্থার আনাম দিক থেকে বিচার বিবেচনা করে সরকার বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু করোনা ভাইরাস যদি দীর্ঘদিন এরকম অচল অবস্থা তৈরি করে রাখে তাহলে তো শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে হবে।
জি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আমি আবারও ওই একই প্রসঙ্গেই আসব। আপনি যে কথাটি বলছিলেন যে হয়তো শিক্ষা প্রতিষ্ঠানের এই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব যদি করোনা পরিস্থিতির উন্নতি হয়, তো আমি আবার ওই কথাই বলতে চাচ্ছি যে যেখানে হাট, বাজার, মার্কেট, অফিস, আদালত, শিল্প, কলকারখানা প্রায় খোলা, তো সেই অবস্থার মধ্যে করোনা পরিস্থিতির উন্নতি কিভাবে এবং কতটা হতে পারে, এবং শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে এই সিদ্ধান্ত কি পরিবর্তন করা উচিত, আপনার কি মনে হয়?
এখন সরকারের দেখা উচিত সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে যোগাযোগ করে কি করা উচিত। যদি এই করোনা পরিস্থিতি হয় তাহলে তো অটোমেটিক ভাবে কাজ চালানোর জন্য খুলে দিতেই হবে। আর বাংলাদেশের যে অবস্থাটা দেখছি তাতে সেটা দেখি যে সবকিছু যে ঠিকভাবে চলছে তা না, ছোট বড় অনেক কলকারখানা চলছে না, যেগুলো বড় ইন্ডাস্ট্রি সেগুলো আংশিক ভাবে চলছে, ব্যাপক ভাবে ছাদান করেছে লোকদেরকে চাকরি থেকে যে বন্ধ থাকছে আমাদের আয়না কি করে বেতন দেব সেখানে বন্ধ রাখছে, যদি সবকিছু চলছে যারা এখন শিশু কিশোর তারাই তো ভবিষ্যতে দেশ চালাবার দায়িত্বে কর্তৃত্বে আসবে, তো যদি যোগ্যতা অর্জন না করে তাহলে খুলে দিতেই হবে, এবং আমার মতে নানান দিক থেকে বিচার বিবেচনা করে পরীক্ষামূলক ভাবে হলেও খুলে দিয়ে দেখা উচিত।
জি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আমি সব শেষে একজন শিক্ষাবিদ হিসেবে বিশ্বজুড়ে আপনার ছাত্ররা ছড়িয়ে আছে, তো আপনি সব শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, মানুষের উদ্দেশ্যে বা কি বলবেন?
এই করোনা ভাইরাসের যে বিস্তার এটা আগে কিছু অনুমান করা গেছে না, জানা ছিল না, এটা ব্যাপক ভাবে নিশ্চিত হয়ে গেছে যখন জানা হলো তখন থেকে। এই দুর্যোগ এর মধ্যে সারা দুনিয়া জুড়েই মানুষকে বেঁচে থাকতে হবে, চিকিৎসার উপায় বের করতে হবে, যেসব কাজ বন্ধ হয়ে আছে ধীরে ধীরে সেই কাজগুলো চালু করার ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে সরকারের কাছে জানাতে হবে, দাবি করতে হবে। আর যদি এর মধ্যে টিকা এসে করোনা ভাইরাস প্রতিরোধ করার ব্যবস্থা হয় তাহলে অবস্থা সব দিকের দিকে যাবে। বাংলাদেশে একটা জিনিস দেখা যাচ্ছে যে করোনা ভাইরাসের কাজকালে নানান ধরনের অপরাধমূলক কাজ বেড়ে গেছে, তো এগুলো নিয়ন্ত্রণ করা দরকার। অপরাধমূলক কাজ বেড়ে যায়, নারী নির্যাতন যদি বেড়ে যায়
জনাব অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, মহামারী করোনাকালে বাংলাদেশের শিক্ষা খাতে যে প্রভাব এবং সামাজিক জীবনেও যে প্রভাব পড়েছে সে বিষয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ।
সাক্ষাৎকারটি শুনলেন। এখন হাতে থাকা আরও কিছু খবর সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব। রাশিয়া জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সঙ্গে সামরিক মহড়ায় তারা অংশ নেবে। গত এক দশকের মধ্যে এই প্রথম অসাধারণভাবে রাশিয়া ন্যাটো জোটের সঙ্গে সামরিক মহড়া চালাতে যাচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানিয়েছে যে পাকিস্তানের করাচি বন্দর নগরীর কাছে আগামী ফেব্রুয়ারি মাসে ন্যাটো জোটের অংশগ্রহণে আমান 2021 নামে জলদস্যু বিরোধী একটি মহড়া অনুষ্ঠিত হবে এবং তাতে মস্কো বাহিনীর সদস্যদের পাঠাবে। 30 জাতির এই মহড়ায় আমেরিকা, ব্রিটেন, তুরস্ক, জাপান এবং চীনের নৌবাহিনীও যোগ দেবে। এর আগে 2011 সালে স্পেনের পানিসীমায় ন্যাটো জোটের সঙ্গে রাশিয়া সামরিক মহড়ায় অংশ নিয়েছিল। রাশিয়া এবং ন্যাটো জোটের মধ্যে যখন প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে এবং মাঝে মধ্যেই রাশিয়া অভিযোগ করে যে তার দোরগোড়ায় ন্যাটো বাহিনী সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে, তখন এই অস্বাভাবিক ধরনের মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী হাসান দিয়াব এবং তিনজন সাবেক মন্ত্রীর বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ এনেছে দেশটির তদন্ত আদালত। গত আগস্ট মাসের ওই বিস্ফোরণে 200-এর বেশি মানুষ নিহত হয়েছিলেন। বিচার বিভাগের একটি সূত্র গতকাল জানিয়েছে যে এই চারজনের কর্তব্যে অবহেলার জন্য বৈরুত বিস্ফোরণে 200-এর বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়েছেন এবং এজন্য তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী হাসান দিয়াব ছাড়া আর যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তারা হচ্ছেন সাবেক অর্থমন্ত্রী আলী হাসান খলিল, সাবেক শ্রমমন্ত্রী ইউসেফ ফেনিয়ানুস এবং সাবেক পরিবহন মন্ত্রী গাজী জাইতেন। বৈরুত বিস্ফোরণের পর এই প্রথম কাউকে অভিযুক্ত করার প্রকাশ্য ঘোষণা এল। ইরান মার্কিন উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরের আকাশে B-52 বোমা ও বিমান পাঠিয়েছে আমেরিকা। S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইস্যুতে তুরস্কের উপর যে কোনো সময় নিষেধাজ্ঞা দিতে পারে ওয়াশিংটন। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার জন্য বিএনপির পৃষ্ঠপোষকতায় দায় করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ভারতের পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ইস্যুতে রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশ মহাপরিদর্শককে তলব ক্ষুব্ধ তৃণমূল সরকার। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এ কামনা করে রেডিও তরুণ থেকে এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।